আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের এই অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ। এ ব্যাপারে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলার সময়ে আমাদের সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। আমরা জানি ভারতের নাগরিকত্ব বিষয়ক সংশোধনী আইন বা যাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ বলা হয়, তার বিরুদ্ধে গোটা ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঝড় বইছে। গত 12ই ডিসেম্বর ভারতের সংসদে এই আইন পাশ করা হয়। এই সংশোধনীর কারণে 2015 সালের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান এবং পার্সিরা উপকৃত হবেন, কিন্তু এতে মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি। প্রস্তাবিত ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ বা এনআরসি থেকে মুসলমানরা বাদ পড়ছেন। এই আইনকে বৈষম্যমূলক বলে এর বিরুদ্ধে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদ বিক্ষোভে যে কেবলমাত্র মুসলমানরা অংশ নিয়েছেন তা কিন্তু নয়, এতে সকল ধর্মের লোকই যোগ দিয়েছেন। দি ইকোনমিস্ট পত্রিকা সম্প্রতি পরিষ্কার করে লিখেছে যে নরেন্দ্র মোদীর সরকার ভারতে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য একটি বড় রকমের চ্যালেঞ্জ। যে ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে ভারতের যাত্রা শুরু, ভারতীয় প্রজাতন্ত্র দিবসের 70তম বার্ষিকী এইমাত্র 4 দিন আগেই উদযাপিত হল, যে প্রজাতন্ত্রের সংবিধানে ধর্মনিরপেক্ষতা খচিত হয়েছে, সেই প্রজাতন্ত্র কি ক্রমশই একটি ধর্মবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে? ভারতে ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার কি সকল মানুষ পাচ্ছেন? এইসব জিজ্ঞাসার আলোকেই আজকের এই কল ইন শো। এতে যোগ দিয়েছেন কলকাতা থেকেই 3 জন বুদ্ধিজীবী। আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন লেখিকা ও মানবাধিকার কর্মী, ভিক্টোরিয়া কলেজের দর্শনের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর মিরাতুন্নাহার। অধ্যাপিকা মিরাতুন্নাহার, আপনাকে স্বাগতম। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক সুমন ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য, আপনাকে স্বাগতম। আরও আছেন কলকাতার ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান ডক্টর অনিন্দিতা ঘোষাল। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকেও স্বাগতম। নমস্কার। আমরা সরাসরি প্রশ্ন পর্বে যাবার আগেই প্রশ্নকারীদের জানিয়ে রাখি, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্য আর উত্তরদাতা প্যানেল সদস্যদের প্রতি অনুরোধ রইল উত্তরের পুনরাবৃত্তি না করার। আমি প্রথমেই যাচ্ছি একটু সূচনা আলোচনার জন্যে অধ্যাপক মিরাতুন্নাহারের কাছে, যে আসলে এই সিএএ এই অ্যামেন্ডমেন্টে ঠিক কি বলা হচ্ছে?
সংশোধিত নাগরিকত্ব আইন, যার গালভরা নাম এখন বিস্তারিত হচ্ছে আমাদের দেশে ভারতে সিএএ, এই আইনটিতে যা বলা হয়েছে তা এখনো খুব সুপরিস্ফুট নয় জনগণের কাছে। অত্যন্ত স্পষ্ট করে একেবারে আইনটাকে সকলের কাছে তুলে ধরা দরকার ছিল, সবার কাছে তুলে ধরে তার সমর্থন নেওয়া প্রয়োজন ছিল। খুব সত্যি কথা বলতে কি, আমাদের কাছে এখনো পর্যন্ত আইনটি খুব সুস্পষ্ট রূপে প্রণীত রূপে আসেনি, ফলে আমাদের কাছে আসুক সেটাও তারা ভয় চান না আমাদের সরকার, ফলে আমরা এখনো পর্যন্ত কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছি। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে এই আইন বলবৎ হলে, এই আইনে যা বলা হয়েছে ভারতের নাগরিকদের কাছ থেকে, জনগণের কাছ থেকে যা চাওয়া হচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য, জনগণ ভারতেরই জনগণ তা প্রমাণ করার জন্য যা চাওয়া হচ্ছে এই আইন বলে, সেই চাওয়াটা পূর্ণ করা জনগণের পক্ষে, নাগরিকগণের পক্ষে সম্ভব নয়। একেবারে অসম্ভব অবাস্তব একটি আইন প্রণীত হয়েছে। তার আগে হয়েছে এনআরসি, জাতীয় নাগরিক পঞ্জি, প্রথম জাতীয় জনসংখ্যা পঞ্জি এনপিআর, তারপরে হলো সিএএ। এ সম্পর্কে একটি কথাই কেবল আমি বলে এবার শেষ করব, যে সিএএ যখন প্রণীত হলো তখন দেশে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয়েছে, কিন্তু তার আগে এনআরসির সময় থেকে দেশে শঙ্কা আতঙ্ক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল, এনপিআরও সেই বিভ্রান্তিতে আরো বেশি সংযোগ ঘটিয়েছে। সিএএ হওয়ার পরে মানুষ এখন বিক্ষোভে উত্থান হয়েছে।
হ্যাঁ, আমরা সুমন ভট্টাচার্যের কাছে যেতে চেয়েছিলাম, তার লাইনটা কেটে গেছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। অনিন্দিতা ঘোষাল, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
নিরাপদ মহা যেভাবে শুরু করলেন এবং আপনিও মুখবন্ধ যেটা বললেন, আসলে আমার মনে হয় যে ভারতে ভারত এত মানে বিভিন্ন রকম প্রদেশ, ভাষা এবং বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকমের আদর্শবাদ দিয়ে তৈরি না। তো ভারতের গণতন্ত্রকে আসলে কি বলবো, বিচার করতে গেলে আমার যা মনে হয়, আমি ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু বুঝেছি, সেটার জন্য আমার মনে হয় যে সাধারণ মানুষের কনফারেন্স বা সাধারণ মানুষ বা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু কথা বলাটা বোধহয় যেকোনো মানে যেকোনো রাজনৈতিক দলের পক্ষেই জরুরি বলে আমার মনে হয়। এবং প্রফেসর মিরাতুল্লাহ যেটা বললেন এনআরসি নিয়ে, আমি যখন কাজ করতে শুরু করেছিলাম আমার কিন্তু প্রথম যেটা মনে হয়েছিল যে সব এত যে প্রতিবাদ, ভয়, আতঙ্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ সুইসাইড করছেন, তো এই জিনিসটা এই ডিটেনশন ক্যাম্পে কেন নিয়ে যাওয়া হবে, মানে তার শর্ত কি, মানে সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে এবং মানে তথাকথিত বুদ্ধিজীবীদের কাছেও কিন্তু এটা খুব একটা পরিষ্কার না যে কি আসতে চলেছে। এবং আমরা যদি এখনকার বর্তমান রাজনীতিতে দেখি এবং সারা পৃথিবীতে এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে ক্যাব প্রথমে এবং এখন এই নাগরিকত্ব সংশোধনী যে আইন বা বিল, সেটা নিয়ে ভারতের গণতন্ত্রের উপর আঘাত হচ্ছে এবং এক এক ধরনের কমিউনিটি প্রচন্ড আতঙ্কে আছেন এবং তারা জানেন না কেন আতঙ্কে আছেন, ওটা আরো সাংঘাতিক। এবং আমার আমার কাছে সবচেয়ে যেটা কনসার্নের জায়গা সেটা হচ্ছে যে যারা শিক্ষিত বিত্ত বা মধ্যবিত্ত তাদের উপরে কিন্তু আঘাতটা কম আসছে, তারা যে রাজনৈতিক আদর্শবাদ বা দলেরই পক্ষে কথা বলুন বা না বলুন বা যতটুকু বুঝুন না বুঝুন, সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড আতঙ্কিত হচ্ছে। আর এটা যে প্রথম মানে এখন হচ্ছে সেটা নয়, কারণ আমরা ইমার্জেন্সির সময়ও দেখেছিলাম কিন্তু ঠিক এরকমই একটা গণতন্ত্রের উপরে আঘাতের একটা পরিস্থিতি মানে সূচনা হয়েছিল, আমরা যদি নিরপেক্ষ ভাবে মানে ভাবি। কিন্তু আমার মনে হয় ভারতীয় গণতন্ত্রের বোধহয় এখন ওই ম্যাচিওরিটিটা আছে যে এই চাপ বা আঘাতকে হচ্ছে গিয়ে সহ্য করতে পারবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এইটা কখনো দীর্ঘস্থায়ী হবে না এবং কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বা ধর্মীয় মানুষের জন্য তো হবেই না, কারণ যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে আমার মনে হয়। কিন্তু সবচেয়ে আশঙ্কা যে পরিস্থিতি যে ভারতবর্ষের মতো কিন্তু দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটাও বোধহয় ঠিক সমীচীন ছিল না, এবং বিশেষ করে এখন অবধি যে পরিষ্কার বোঝা যাচ্ছে না এই জায়গাটা কিন্তু ভীষণ বিপজ্জনক আমাদের সবার পক্ষে, আমাদের জন্য।
আপনাকে আপনাকে ধন্যবাদ ডক্টর অনিন্দিতা ঘোষাল। সুমন ভট্টাচার্যের লাইনটা আমরা হারিয়েছিলাম। সুমন ভট্টাচার্য, সংক্ষেপে আপনি একটু কি বলবেন যে এই আইনটা আসলে কি, এ নিয়ে আতঙ্কই বা কেন?
দেখুন, আমার মনে হয় যে সিএ আইনটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ভারতবর্ষ তার প্রতিবেশী দেশগুলিতে সেখানে সেখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপর যদি অত্যাচার হয় তাদেরকে ভারতবর্ষে আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে যে মানে যে পয়েন্টটা নিয়ে সকলের আপত্তি আছে সেই পয়েন্টটা হচ্ছে যে এখানে বলা হয়, এখানে মুসলমানদের কথা কোথাও উল্লেখ করা হয়নি, হিন্দু, শিখ, জৈন এদের কথা, বৌদ্ধদের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মুসলিমদের কথা উল্লেখ করা হয়নি। আমার মনে হয় এইটার জন্য লোকে প্রশ্ন করছেন যে এটা কোনো ধর্মীয় ভেদাভেদের প্রশ্ন তুলছেন কি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমি যেহেতু আপনারা ভয়েস অফ আমেরিকা থেকে বলছেন সেটা আমাদের মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের যে বিখ্যাত অর্ডার যেটা এক্সিকিউটিভ অর্ডার 13769 বলা হয়, সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প 7টা মুসলিম দেশকেই ব্যান করেছিলেন। তখন কিন্তু কেউ প্রশ্ন করেনি যে কেন মুসলিম দেশগুলো থেকেই বলা হচ্ছে যে অভিবাসী আসলে আপত্তি আছে। অর্থাৎ ভারত রাষ্ট্র হিসেবে যেভাবে গ্রো করতে চাইছে সেখানে হয়তো তাতে কোথাও ডোনাল্ড ট্রাম্প যে ধরনের বিধিনিষেধ এনেছেন, নরেন্দ্র মোদীও মনে করছেন যে সে ধরনের বিধিনিষেধ আনলে তার রাষ্ট্র গঠনের জন্য সুবিধে হবে। আমি আমার মনে হয় যে সেইটাকে কেন্দ্র করে তো একটা আন্দোলন বা উত্তেজনা থাকবেই, ডোনাল্ড ট্রাম্পকেও অনেক হিট বা অনেক প্রতি আক্রমণ সহ্য করতে হয়েছে। ভারতবর্ষের বিজেপি সরকারও মনে করছে যে এই ধরনের প্রতি আক্রমণকে উপেক্ষা করেই তারা এগোতে চাইবে।
আসলে আপনি ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টান্তটা দিলেন, এখানে যুক্তরাষ্ট্রেও এ নিয়ে প্রচুর প্রতিবাদ হয়েছে এবং প্রচুর সমালোচনা হয়েছে,
প্রতিবাদ হয়েছে, কিন্তু 2018 সুপ্রিম মানে মার্কিন সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত অর্ডারে কিন্তু ওটাই গ্রাহ্য হয়েছে।
আমরা
লোয়ার কোর্টে চ্যালেঞ্জ হলেও কিন্তু শেষ পর্যন্ত সেটাই চ্যালেঞ্জ হয়েছে। অর্থাৎ আমি মনে করিয়ে দিতে চাইবো, যদি ভারত সরকারের এই আইন যদি ভুল প্রমাণিত হয়, সেটা তো সুপ্রিম কোর্টের প্রমাণ হবে, যে সেটা সুপ্রিম কোর্ট বলবে সেটা ভুল হয়েছে কি ঠিক হয়নি। কিন্তু তার আগে এটাকে যদি আগে থেকেই মুসলিম বিদ্বেষী বলে দেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের 13769 অর্ডারটাকেই বলবো, সেটা কিন্তু আমেরিকান সরকারই করেছে।
এটা আসলে আমেরিকা ভারতের বিষয় নয়, আমরা সার্বিকভাবে বলছি। আচ্ছা, আপনি তো সিএ এর ব্যাপারটা বললেন, কিন্তু এনআরসি যে কথাটা যেটা উঠেছে,
এনআরসির বিষয়ে তো আমার মনে হয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করেই বলে দিয়েছেন যে তিনি এনআরসির কথা ভাবছেন না। সেটা মানে মানে সে বিষয়টা যে সেটা যথেষ্ট পরিষ্কার করেই নরেন্দ্র মোদী বলার পর আমার মনে হয় তার দলের অনেক নেতামন্ত্রীও বলে দিয়েছেন যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এর কথা ভাবা হচ্ছে।
আচ্ছা, আমরা এবার আমাদের একজন শ্রোতার কাছে যাচ্ছি, চঞ্চল ভট্টাচার্য কলকাতা থেকে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন একটু।
হ্যাঁ, আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে কোনো রাষ্ট্রে অন্য রাষ্ট্র থেকে চিরস্থায়ী আশ্রয়ের জন্য মানুষজন যদি নিরন্তর আসতে থাকেন, তাহলে সেই রাষ্ট্রের অর্থনীতি বা জনবিন্যাসে একটা বিরূপ প্রভাব পড়ে, ফলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সীমান্ত প্রহরার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন মেক্সিকো সীমান্তে সীমান্ত সুরক্ষা বাহিনী রয়েছে, ভারতেও তার ব্যতিক্রম নেই। যদিও 1947 সালের পর দেখা গেছে তদানীন্তন পাকিস্তান থেকে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে স্বাধীন ভারত প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রয়োজন পড়লে তারা ভারতে চিরস্থায়ী ভাবে আসতে পারেন, এবং 1950 সালে নেহরু লিয়াকত চুক্তির এটি ছিল মূল সারবত্তা। আমরা যদি ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন 2019 এটা যদি দেখি, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ধর্মীয় নিপীড়নের শিকার এরকম পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানের যেসব সংখ্যালঘু মানুষ 2014 সাল পর্যন্ত ভারতে বসবাস করছেন, তারা আবেদন করলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। যারা ভারতীয় তাদের কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এছাড়া বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষ এক নাগর যদি 11 বছর ভারতে থাকেন, তিনি ভারতীয় নাগরিকত্বের আবেদন করলে তার আবেদন বিবেচনা করা হবে। তো নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে ধর্ম এবং অঞ্চল নির্বিশেষে কোনো ভারতীয় নাগরিক সমস্যার সম্মুখীন হবেন না। তাহলে এই আইন কার্যকর করার পর ভারতের কোনো ধর্মস্থানের ক্ষতি হয়নি, দেশের কোন নির্বাচনের নির্ঘণ্ট
বা
সম্প্রদায়ের ধর্মচারণের সমস্যা হয়। তাহলে ভারতের নাগরিকত্ব আইন কিভাবে গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ হচ্ছে, সেটা যদি আপনারা একটু বুঝিয়ে বলেন।
আচ্ছা, আমি অধ্যাপক মিরাতুন নাহারের কাছে যাচ্ছি, এটা গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ কেন?
গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ এই জন্য, জনগণের কাছে যে যে বিষয়গুলি প্রমাণপত্র হিসেবে চাওয়া হচ্ছে এই আইন বলে, সেই সমস্ত বিষয়গুলি বা তথ্যগুলি জনগণের পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব। আমাদের প্রশ্নকর্তা যে কথাটি বললেন এবং তার আগে সুমন ভট্টাচার্য যে কথা বললেন, একটু সে সম্পর্কে বলি, সেটা বলা দরকার। সেটা হচ্ছে সুমন ভট্টাচার্য আমেরিকার সঙ্গে ভারতবর্ষের তুলনা করলেন, তুলনা টানলেন, তারা যা করছেন আমরাও জানি সেটাই করতে পারি। আমার গণিত বক্তব্য বা তার প্রতি তাকে আমার অনুরোধ যে এই তুলনাটা বা উপমাটা খুব ঠিক হলো বলে মনে হয় না, কারণ ভারতবর্ষে যে আপনি যে প্রশ্নটা করলেন, ভারতবর্ষের মূল নীতি গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা, এই মূল নীতি আমেরিকার সঙ্গে মেলানোর কি খুব প্রয়োজন আছে বলে মনে হয়? আমাদের দেশের মানুষ যদি দেখে যে সে তার ধর্ম সিদ্ধান্ত পালন করতে গেলে আঘাত পাচ্ছে, তাকে এখানে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নিজের দেশে, অন্য দেশে নাগরিকত্বের প্রমাণ দিতে গেলে নাগরিক কোন দেশের নাগরিক প্রমাণ দিতে হয়, নিজের দেশে প্রমাণ দিতে হচ্ছে তুমি এই দেশের যথার্থ নাগরিক কিনা, তুমি তথ্য দাও, এবং এমন তথ্য চাওয়া হচ্ছে যে
ওনার কথাটা শেষ হোক, ওনার কথাটা শেষ হোক, জি বলুন।
সেই তথ্য দিতে গেলে সংখ্যালঘুরা বেশি মাত্রায় বঞ্চিত হবে, খুব বিস্তারিত বলা সময় এখানে নয় বা বলা যাবে না, কিন্তু খুব অন্যায়ভাবে একেবারে ভিত্তিহীন ভাবে কেবলমাত্র ভারতীয় সংখ্যালঘু মুসলমান ধর্ম সম্প্রদায়ের মানুষই ভীত হচ্ছে, আতঙ্কিত হচ্ছে, এবং আমি গর্বের সাথে বলব এখন তারা চূড়ান্ত বিক্ষোভ দেখাচ্ছে, প্রদর্শন করছে। এটা এরকম ভাবে তাদেরকে যদি জরিপ করা হয় তাহলে তাদের বুদ্ধিমত্তা, তাদের জীবনযাত্রা সম্পর্কে যে জ্ঞান, বক্তব্য শেষ করবো। ভিন্ন দেশের সংখ্যালঘুদের প্রতি আমার দেশের সরকারের যে মমতা, নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি বিন্দুমাত্র কিছুমাত্র আবেগ নেই, কিছুমাত্র দায়িত্ববোধ নেই, সংবিধানে যা বলা হয়েছে সেটা মানার কোনো দায় নেই, সমানতা স্বাধীনতা সৌভ্রাত সেটা মানার কোনো দায় নেই, এ কেমন নীতি? আমার প্রশ্ন, আমি পাল্টা প্রশ্ন রাখলাম আমার ভারত সরকারের প্রতি আমার এই প্রশ্ন, এবং আজকে আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে আমি সেই প্রশ্নটি রাখতে চাইছি। নিজের দেশের মানুষের প্রতি মমত্ব থাকবে না, মনুষ্যত্ব বোধকে বিসর্জন দেবে কেবল জাতি রক্ষার করার একটা ভান ভূমিকা করে? জাতি রক্ষা এইভাবে হয়?
আপনার এই প্রশ্নের আলোকেই আমরা যাচ্ছি সুমন ভট্টাচার্যের কাছে। সুমন ভট্টাচার্য, আপনি বলুন।
আমি স্যার, আমি দুঃখিত, মিরাতুন নাহার যা বললেন তার পুরোটাই ভুল। সিএতে কোথাও বলা হয়নি যে কোনো কাগজ দিতে হবে, সিএতে কোথাও বলা হয়নি কোনো জিনিস জমা দিতে হবে। যা বলা হয়নি তা তুলে যদি ক্রমাগত প্রচার হয় তাহলে সেটা প্রায় ইসলামিক মৌলবাদের মতো প্রচার হয়ে যায়। আমি আমি আমেরিকার প্রসঙ্গ টেনেছিলাম এই কারণে, কারণ ভারতবর্ষের সংবিধানে অনেক শব্দই আনা হয়েছে ব্রিটেন এবং আমেরিকা থেকে, ফলে আমাদের তো জানতে হবে যে পৃথিবীর অন্য গণতন্ত্রগুলো কিভাবে ভাবছে। মানে এটা তো হতে পারে না যে যে মানে ভারতবর্ষ একটা কোনো ধর্মশালা এবং সেখানে পৃথিবীর অন্য সমস্ত জায়গার লোক চলে আসবে।
একটা আমি বলুন বলুন বলুন
আমেরিকার মডেল যদি আপনি ফলো না করেন, এবং আমি মিয়াতুন নাহারকে খুব বিনীতভাবে প্রশ্ন করতে চাই, উনি সব ধর্মের যে কথা বলছিলেন যখন ট্রিপল তালাকের আন্দোলন হচ্ছিল, আমি তো ওনাকে কোনোদিন রাস্তায় দেখিনি, আমি তো দেখিনি যে মুসলিম মহিলাদের জন্য উনি তখন রাস্তায় নেমেছিলেন, তখন উনি কেন মানে এক দেশ এক আইন বা সমান অধিকারের কথা বলছিলেন না?
আচ্ছা ঠিক আছে, মিরাতুন নাহার কিছু বলতে চাইছেন, বলেন বলেন মিরাতুন নাহার।
এক এক লাইনে উত্তর দিচ্ছি, আমার আমার সমস্ত বক্তব্যই ভুল। এভাবে তিনি দেখেন, তার দেখার মধ্যে কারোর আমার খেলে কারোরই বক্তব্য সম্পূর্ণ ভুল।
ভারতবর্ষে পার্লামেন্টে যে আইনটা পেশ হয়েছে সেখানে কোনো কাগজের কথা বলা হয়নি, 2014 যারা 2014 মধ্যে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে।
আচ্ছা, আমরা একটু একটু অনিন্দিতা ঘোষালের কাছে যাচ্ছি একটা সাধারণ প্রশ্ন নিয়ে। সুমন ভট্টাচার্য যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তুলেছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্র অনেকগুলো মুসলিম দেশের লোকজনদের আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইত্যাদি।
আমি আপনাদের এক্সিকিউটিভ অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার সেগুলো বলে দেবো। আপনারা তখন ভয়েস অফ আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলেছিলেন তো যে ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র রক্ষা করছেন না?
আমি আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই এটা আলোচনা হয়েছে এবং এর ব্যাপারেও প্রতিবাদ হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধেও যে প্রতিবাদ হয়নি তা নয়, কিন্তু আমি যে প্রশ্নটা অনিন্দিতা ঘোষালের কাছে করতে চাইছি এটা খুব জেনারেল প্রশ্ন, সেটা হলো বিশ্বজুড়ে বেশ কিছু দেশে আপনি কি মনে করেন অনিন্দিতা যে এক ধরনের অতি জাতীয়তাবাদ, সেটা ধর্মের নামে হোক, সেটা জাতির নামে হোক, সেটা গোষ্ঠীর নামে হোক, বিশ্বের বেশ কিছু দেশে একটা আল্ট্রা ন্যাশনালিজম মাথাচাড়া দিয়ে উঠেছে?
ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য, কারণ এই প্রশ্নটা সত্যি খুব জরুরি প্রশ্ন, মানে এখনকার সময় ভীষণ দরকারি প্রশ্ন। আমি কিছুদিন আগে জার্মানিতে গেছিলাম, সেখানেও গিয়ে আমার ঠিক এই এক ধরনের অভিজ্ঞতা হয়েছে, এবং ওখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাকে ঠিক এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিল, সেটা ভারতবর্ষ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে। আমার মনে হয় মানে এই জিনিসটাকে ইতিহাসের ছাত্র হিসেবে যদি আমাকে দেখতে বলেন, আমাকে অনেক বড় ক্যানভাসে দেখতে হবে, এবং বড় ক্যানভাসে যদি দেখি, মানে আমরা তো ওরকম ভাবে বলি যে দক্ষিণপন্থী রাজনীতি হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, এই গোটা জিনিসটা কিন্তু সারা বিশ্বময় যে এই ধরনের একটা, মানে কি বলবো, মানে যখন আমাদের ইকোনমিক স্লো ডাউন হয় দেখবেন প্রথমে আমাদের একটা দেশে হয়, তারপর তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে হয়, যেমন উদ্বাস্তুরা যখন হয় প্রথম একটা দেশে হয়, তারপরে তার বর্ডার রাষ্ট্রগুলোতে তার চাপ পড়ে, তারপরে তার আশ্রয় প্রদানকারী রাষ্ট্রগুলোতে চাপ পড়ে, এবং এরকম করে আস্তে আস্তে ব্যাপারটা ছড়িয়ে যায়। তো আমরা এখনকার যদি সারা পৃথিবীর মানে সিনারিওটা দেখি, মানে বিভিন্ন, যেমন সুমনবাবু আমেরিকার কথা বলছেন, আমরা যদি আমেরিকা মেক্সিকো বর্ডার দেখি, মানে সব জায়গাতে কিন্তু সত্যি সত্যি একটা উগ্র জাতীয়তাবাদী বা একটা দক্ষিণপন্থী মতের বোধহয় উত্থান হচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে আমেরিকার মডেলকে ভারতের ক্ষেত্রে মানে তুলনা করা যায় ওইভাবে বলে আমি নিজে মনে করি না। আমি যতদূর বুঝি, আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম যেভাবে, যে এখানে কিন্তু একটা ধোঁয়াশা আছে এবং সাধারণ মানুষ কিন্তু এই এনআরসির শর্ত এবং সিএ শর্ত নেই বা শর্ত আছে বা শর্ত থাকলে সেগুলো কি, সেই জিনিসটা কিন্তু গুলিয়ে ফেলছেন এবং আতঙ্ক কিন্তু সেখান থেকে তৈরি হচ্ছে। তো এখানে আমার নিজের দুটো জিনিস খুব প্রবলেমেটিক মনে হয়। একটা হচ্ছে গিয়ে যে যেই সময় ধর্মীয় গোষ্ঠীর নাম করে করে বলা হলো যে কাদের আশ্রয় দেওয়া হবে এবং কাদের আশ্রয় দেওয়া হবে না, সেখানে মুসলিম নামটা নেই, কারণ মুসলিম অভিবাসনকারীর সংখ্যা বোধ হয় সবচেয়ে বেশি বেঙ্গল বর্ডারল্যান্ডে। আমার যেহেতু কাজ পার্টিশন বেঙ্গল বর্ডারল্যান্ড উদ্বাস্তু ওইগুলো নেই, সেজন্য আমি জানি স্ট্যাটিস্টিক্স করেও দেখেন সবচেয়ে বেশি সত্যি বোধ হয় মুসলিম আসা, যদিও আসামের এনআরসির পরে তো পুরো একটা অন্য একটা কাউন্টার মত তৈরি হয়েছে। তো আমার মনে হয় কিন্তু এইটা করে না ইচ্ছে করে একটা গোষ্ঠীর লোক কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে মিরাতুন নাহারও যেটা বললেন যে আমাদের কাছে সবার কাছে কিন্তু বাংলাদেশে আমার প্রচুর বন্ধুরা বলছিল, মানে আমাদের যারা সহকর্মী তারা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে এইটা কি ধরনের, যে একটা দেশের ধরুন থেকে পার্সিকিউট শব্দটা ওরা খুব বলছে, পার্সিকিউশন পার্সিকিউট করা, লোকেদেরকে আশ্রয় দেওয়া হবে, তো তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু ধরুন ভারতে যারা আছে তাদের মনে হচ্ছে তাদের ওপরে আবার সেই পার্সিকিউশন চাপানো হচ্ছে। তো এখানে যে দুটো জিনিস আছে না, এক পার্সিকিউশন এবং মাইনরিটি, মানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর যে পলিটিক্স, সেখানে কিন্তু কোথাও একটা মনে হচ্ছে ভারতবর্ষের তো একটা নিজস্ব ইতিহাস আছে, ইতিহাসে বাংলা মনে পড়ছে না আমার, তো সেইটা এই আইন কিন্তু সেটার বিরোধী, এবং সেটার যদি বিরোধী না হতো তাহলে কিন্তু সারা পৃথিবী জুড়ে যে এই যে আপনি প্রথমে যে আর্টিকেলটার কথা বললেন, আমাদের তো প্রথমেই ভাবা উচিত যে এই এই বিষয়টা নিয়ে সারা পৃথিবীতে আর্টিকেল লেখা হচ্ছে কেন, এবং প্যারিসের একটা সংস্থা বলেছে আমাকে হচ্ছে যে এটা নিয়ে আর্টিকেল লিখতে, মানে ওদের কেন মনে হচ্ছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, অবশ্যই তো তার একটা কোনো কারণ আছে, না হলে তো সারা পৃথিবী জুড়ে ধরুন সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, সেই আমরা এখন যেমন যোগাযোগ মাধ্যমগুলোতে তার ছবি দেখি বা স্লোগান শুনি, সুতরাং কোথাও কিন্তু একটা সত্যি সত্যি সংখ্যালঘুদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, এবং সংখ্যালঘু মানে আমি কিন্তু এখানে পুরো ধর্মীয় সংখ্যালঘু বলছি না, মানে আমি কিন্তু এখানে আয়তনে যারা সংখ্যালঘু মানে তাদের কথাও বলছি, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যারা প্রান্তিক মানুষ তাদের কথা বলছি, তারা কিন্তু না রাষ্ট্র ব্যবস্থার উপরে রাজনৈতিক নেতাদের উপরে বা সো কল ধরুন বুদ্ধিজীবী, যারা অত শিক্ষিত নয় তারা কার কাছে যায়, তারা তো পাশের শিক্ষিত লোকের কাছে যায়, তারা আইনজীবীর কাছে যায়, কি করবো বলো, তারা কিন্তু আর ভরসা রাখতে পারে না। এবং আমার মতে কিন্তু ভারতীয় গণতন্ত্রের যে কাঠামো সেটার উপরে কিন্তু এইটা একটা প্রবাবলি এটা একটা বড় আঘাত,
আপনি কি আপনার প্রশ্নটা একটু করবেন?
নমস্কার সবাইকে, আমার নমস্কার জানাই। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারাই দায়িত্ব গ্রহণ করেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন।
হ্যালো, হ্যাঁ, আপনার কথাটা থেমে গিয়েছিল, একটু বলুন। বলুন,
আমি কি আরেকবার প্রথম থেকে?
হ্যাঁ বলুন, ঠিক আছে বলুন।
ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারাই দায়িত্ব গ্রহণ করেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে ওঠেন, এবং যে বিষয় সংসদে ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে গিয়েছে পরবর্তীকালে আইনে পরিণত হয়েছে, তাহলে সেই বিষয়টা কার্যকরী করতে নতুন করে গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ হতে যাবে কেন, এটাই আমার প্রশ্ন।
আচ্ছা ধন্যবাদ, আমি অধ্যাপক মিরাতুন নাহারের কাছে যাচ্ছি। উনি বলছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবেই আইনটি পাশ করেছেন, তাহলে এটা গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ কেন? এটা তার প্রশ্ন।
গণতান্ত্রিকভাবে এখানে একটা শূন্যতা রয়েছে, এখানে একটা গণিত রয়ে গেছে। কারণ এখন আমাদের পার্লামেন্টে যারা সংখ্যাগুরু, যারা অধিক আসন অধিকার করে রয়েছেন, তারা সংখ্যার জোরে অনেক কিছু পাশ করে নিয়েছেন। তার মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি, জাতীয় জনসংখ্যা পঞ্জি, এগুলো সবই রয়েছে। সেখানে আমাদের বিপত্তি ঘনিয়ে এসেছে এবং যারা এই সংখ্যাগুরুর অবস্থানে রয়েছেন তারা এই দেশের ধর্মীয় সংখ্যাগুরুদের কথাই কেবল ভাবছেন, ভিন্ন দেশের অন্যান্য ধর্মাবলম্বী লোকদের কথা ভাবছেন, কিন্তু নিজের দেশে যারা বঞ্চিত হতে পারেন, তারা যা চাইছেন সেগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের কথা ভাবছেন না। মুশকিলটা সেইখানে। আর প্রশ্নটার একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো সত্যি সত্যি জনগণই হলো গণতন্ত্রের প্রাণ। সেই জনগণই যদি শঙ্কা কবলিত হয়, সেই জনগণই যদি বিক্ষোভে প্রতিদিন অবস্থান করে, সব করে কেউ করে না, একেবারে আকাশের তলায় বহু মানুষ বহু ক্ষেত্র থেকে এসে অবস্থান করছে, বিক্ষোভে নামছে, তার একটি প্রধান কারণ আমি একটা খুব শুভ বুদ্ধির কথা বলি সরকারের পক্ষে, তারা যদি মনে করেন যে তারা দেশের ভালোর জন্য, সকলের ভালোর জন্য সংবিধানকে মর্যাদা দিয়ে এই এই ধরনের সংশোধিত নাগরিকত্ব আইন তারা পাশ করেছেন, তাহলে তারা আইনকে সকলের কাছে তুলে ধরে সকলে জানতে পারে আইনের মধ্যে কি আছে। যেভাবে সুমন ভট্টাচার্য জোরে গায়ে জোরে বা মুখের জোরে বলছে সেটা বললে তো হবে না। আইনটাতে কি কি আছে, নাগরিকদের কাছ থেকে কি চাওয়া হবে, নাগরিকরা তাতে কোনো বিপদের মুখোমুখি হবে কিনা, নাগরিকরা তাদের দেশে থাকতে পারবে কিনা নির্বিঘ্নে, তাদের যা কিছু আছে, যা কিছু তারা বিশ্বাস করে, ধর্মমত, জাতি, ভাষা, পরিধান, যা কিছু তারা যাপন জীবনযাপনে ব্যবহার করে, মনে করে তাদের নিজস্ব, সেগুলি তারা সসম্মানে সেগুলি তারা প্রতিদিনের জীবনযাত্রায় করতে পারবে, এ ব্যাপারে যদি নির্ভয়তা দিতে পারে দেশের সরকার, আমাদের দেশের সরকারের সেটি প্রধান কাজ। জোরে মুখের জোরে বলতে হবে কেন, আইনে কি কি চাওয়া হয়েছে সেটা স্পষ্ট করে বলা হোক, তাদের জনপ্রতিনিধিরা সেভাবে বলছেন না, যেভাবে বলছেন সেগুলো অত্যন্ত ভয় ভীতি দেখানো এবং অত্যন্ত বিশেষ একটি ধর্মাবলম্বীদের বিরোধী বাক্য। এক্ষুনি আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, যখনই কেউ, আমরা যারা আপনাদের আজকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বলার জন্য, কেউ যেন আমরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ না করি। আমরা একটা সমস্যা, একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করছি, এই সমস্যার সমাধানের দিকে যেন আমরা যাই। আমার যেটা মনে হয়, জঙ্গি জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ চলছে আমাদের দেশে, জাতি রক্ষার জন্য মনুষ্যত্ব বিসর্জন দেওয়া হচ্ছে, জাতি রক্ষায় ভারতীয় জাতির স্বার্থেই জাতির সর্বনাশ রক্ষা করার জন্য দমন পীড়ন নামিয়ে আনা হচ্ছে, দেশপ্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এর বিরোধিতা তারা নাকি দেশপ্রেমিক, আর যারা এগুলির বিরোধিতা করছে তারা নাকি দেশদ্রোহী। এই যে দেশপ্রেমিক আর দেশদ্রোহীর ধারণা গঠন করে দেওয়া, এর মধ্যে কোথায় গলদ আছে, আমাদের সরকারের দায়িত্ব সেটি খুঁজে বার করা। দেশবাসীকে দেশবাসীর উপর হিংসাত্মক ঘটনা ঘটনার প্ররোচনা দেওয়া, সেটা কি দেশপ্রেমের লক্ষণ? সেটা কি জঙ্গি জাতীয়তাবাদ নয়? তাহলে তারা বিশ্বায়নের যে আগ্রাসন আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, দেশীয় সমস্ত কিছু আমাদের বিসর্জন দিতে হচ্ছে, আমরা বিশ্বায়ন কবলিত, বিশ্বায়ন অনেক কিছু আমাদের দিয়েছে, আবার দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য এবং নিজেদের দেশীয় জিনিসপত্র ইত্যাদি রক্ষার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য রক্ষার ক্ষেত্রে আগ্রাসন চলছে। তাহলে এই জাতীয়তাবাদ সেক্ষেত্রে কেন কোনো বিদ্রোহ করে না, এই জাতীয়বাদ কেন বলে না যে এই আগ্রাসন থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব, সেটাই তো কাজ বলে আমি মনে করি যারা সরকার গঠন করেন। ধর্মীয় ধর্মশালাও এটা গঠন করা এই দেশটাকে হবে কিনা জানি না, কিন্তু ধর্মীয় স্বার্থগ্রস্ত নামিয়ে আনা হচ্ছে, পরিষ্কার করে বলা হচ্ছে হিন্দু ভারত গঠন করা হবে, সেটা কি ভারতের যে মহিমা সেটা খর্ব করা নয়? ভারত যে বড় বড় গর্ব ঘরে বলে, ভারতের মানুষ যে গর্ব ঘরে বলে, এখানে জাত পাত বর্ণ বিভাজন এসব আমাদের নেই,
আমরা আর্থিক বৈষম্য দূর করব সেটাই আমাদের কাজ, আমাদের জনগণের চাওয়া। আমরা ক্ষমতা তুলে দিয়েছি যাদের হাতে, তারা যেন সেটা করেন। আমাদের সমস্ত বৈষম্য, আর্থিক বৈষম্য বেঁচে থাকাতে যা যা প্রয়োজন সেগুলো আমাদের চাওয়া, সেই দিকে দেখুন দয়া করে। আমাদের 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 তাদের কাছে এই আবেদন, এখানে কোন রকম যুক্তি তর্ক উত্তেজনা, আমরা যুক্তিতর্ক ব্যবহার করবো কিন্তু উত্তেজনাকে প্রশমিত করে সংশোধন সমস্যার সমাধানের পথে যাব।
হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ মিরাতুল নাহার। আপনারা তিনজনই ভারতীয় নাগরিক, ভারতে বসবাস করছেন, ভারতে আপনাদের জন্ম, কাজেই বিতর্ক তো হতেই পারে। কিন্তু আমি সবিনয় অনুরোধ করব আমাদের প্যানেল সদস্যদের প্রতি যে আপনারা কেউ ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না, সমস্যার সমাধান কীভাবে হতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। আমি সুমন ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে বাংলাদেশ থেকে একজন টেলিফোন করেছেন, নাসিম আলী পিরোজপুর থেকে। হ্যালো।
আমরা যখন ইতিহাস পড়েছি বা ক্লাসে বা মহাবিদ্যালয়ে, তখন আমাদের শিক্ষক বৃন্দ বলতেন যে প্রতি 30 বছর পরপর ভারতের মানচিত্র পরিবর্তন হয়। উদাহরণ দিয়ে বলেছেন যে 47 হয়েছে, 71 হয়েছে, তারপরে পরবর্তীকালে আমরা দেখেছি যে সিকিম ভারতভুক্ত হয়েছে, এবং সর্বশেষ আমরা যখন বাংলাদেশের এবং ভারতের সাথে ছিটমহল বিনিময়ের বিষয়, তখন একটা মানচিত্র পরিবর্তনের আবহাওয়া আমরা দেখতে পাই। আবার গণতন্ত্রের সংকটের কারণেই কিন্তু পাকিস্তান ভেঙেছিল, ভারতে গণতন্ত্রের সংকট এখন চরম, এবং সেটি হচ্ছে আপনার ধর্মভিত্তিক যে আইনটি হয়েছে, নাগরিক অধিকার আইন, এই কারণে সেখানে মৌলবাদ খুবই মাথাচাড়া দিয়ে উঠেছে। আবার অসাম্প্রদায়িক রাজনৈতিক পক্ষে যারা তারাও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের এই গণতান্ত্রিক সংকটটি কি ভারতের অখণ্ডতার প্রতি কোনো হুমকি হয়ে দাঁড়াবে কিনা, কারণ ওই যে ইতিহাস আমরা পড়েছি যে 30 বছর পরপর মানচিত্র পরিবর্তন হয়, এটি কি ভারতের রাজনীতিবিদরা বা রাষ্ট্রনায়করা বা সরকার প্রধানরা কি ভাবছেন না এইরকম যদি অসন্তোষ সৃষ্টি হয়, গণতন্ত্রের জন্য মারাত্মক ভাবে হুমকি হয়ে দাঁড়ায় তাদের চিন্তা ভাবনা, তখন কোথাও কোথাও কি মানে ভারতের সার্বভৌমত্ব বা স্বাধীনতার বিরুদ্ধে জনগণ ক্ষেপে যাবে কিনা বা সেই কথা ভাববে কিনা।
ধন্যবাদ নাসিম আলী। সুমন ভট্টাচার্য, আপনি কি বলবেন?
না, আমি প্রথমে আসলে ভাবছিলাম যে এতক্ষণ আমি ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলছিলাম না উত্তর কোরিয়ার কোন রেডিওর সাথে। আপনাদের যদি দক্ষিণ পন্থায় এত আপত্তি থাকে, যদি মনে হয় পৃথিবীর দক্ষিণ পন্থা খারাপ, তাহলে তো সবার উত্তর কোরিয়া বা চীনে চলে গেলেই বেটার।
না, আমরা সরাসরি সুমন ভট্টাচার্য আপনাকে সবিনয় অনুরোধ করছি যে আমরা সরাসরি
খারাপ, অতি দক্ষিণ জাতীয়তাবাদ খারাপ, তো বামপন্থা কতটা কত মানুষকে হত্যা করেছে সেটা চীনে বা কম্বোডিয়াতে তো আমরা দেখেছি
না। এখানে বামপন্থার সম্পর্কেও বলা হচ্ছে না,
এই শব্দগুলো ব্যবহারের কি কোনো দরকার আছে? আমরা সবাই ইতিহাস একটু আধটু পড়েছি, ইতিহাসে বামপন্থীরা যত লোককে হত্যা করেছে এবং জাতির নামে হত্যা করেছে সেটা দক্ষিণপন্থীরা আজও পারেনি। স্ট্যালিন যত লোককে হত্যা করেছে, পলপট যত লোককে হত্যা করেছে এবং জাতির নামে হত্যা করেছে সেটা কেউ করেনি।
একদম ঠিক, কিন্তু কথা হচ্ছে
এই শব্দগুলো ব্যবহারের মধ্যে এক ধরনের বায়াস নিয়ে থাকে
না, এখানে বামপন্থার কোনো কথা হচ্ছে না সুমন ভট্টাচার্য।
যদি আপনারা ভয়েস অফ আমেরিকার নাম বদলে ওটা পিকিং রেডিও বা মানে উত্তর কোরিয়া রেডিও রাখেন তাহলে আলোচনাটা চলতে পারে।
না না, এখানে
আপনাদের দুজন শ্রোতা যেটা বললেন, বিজেপি যে আইনগুলো পাশ করছে সেটা তো তারা ইলেকশন ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি হিসেবে বলে সেগুলোই তারা পাশ করছে, তাহলে তাতে গণতন্ত্রের সংকট হঠাৎ ওয়াশিংটনে বসে একজন মনে করবেন সেটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে নেবেন?
একটা প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা যে কথা ডক্টর মিরাতুল নাহার বলেছেন ওইটা হলো যে এর ব্যাখ্যাগুলো,
মিরাতুল নাহার যা বলেছেন পুরোটাই ভুল বলেছেন। উনি জানেন না যে পার্লামেন্টে যে কোনো আইন পাশ হলে সেটা সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দেখা যায়,
না না ঠিক আছে,
ডাউনলোড করলে দেখেন, দেখে নেওয়া যায়।
এটা এটার ব্যাখ্যা
কপি মোটামুটি সরকার বিরোধী সকলের কাছেই আছে। Firstly, you have to be a little bit of informed about this, not criticizing anything.
আসলে ব্যাপারটা হচ্ছে যে এটার
ব্যাখ্যাটা যদি ঠিক করে নিন, যে আপনারা ভয়েস অফ আমেরিকা চালাচ্ছেন না পিয়ং পিকিং রেডিও চালাচ্ছেন, তাহলে দক্ষিণ পন্থা না বামপন্থা, আমার বামপন্থার উন্মেষ নিয়ে কোনো আগ্রহ নেই।
না সুমন ভট্টাচার্য, আমরা কোনো বামপন্থী কথা এখানে বলছিও না। আপনি খুব হালকা ভাবে ব্যাপারটা নিচ্ছেন, আমি দুঃখিত সুমন ভট্টাচার্য,
আমি হালকা ভাবে ব্যাপারটা নিচ্ছি না। পৃথিবীর যে কোনো দেশে যখন ইংল্যান্ডে বরিস জনসন জিতলো এবং বরিস জনসন যখন অভিবাসীদের বিরুদ্ধে প্রশ্ন করলো, তখন কি কেউ প্রশ্ন করতে পেরেছে যে বরিস জনসন কেন অভিবাসী নিয়ে কথাটা বলছে?
হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে
আর দেশের জনগণ এটা মনে করেছে, তার দেশের জনগণ তাকে ভোটে জিতিয়েছে। প্লিজ অ্যাকসেপ্ট, আপনার যে শ্রোতা যেটা বললো
ব্রেক্সিট নিয়ে প্রশ্ন উঠেছে,
নরেন্দ্র মোদি এই ইস্যুতেই ভোটে জিতেছে। নরেন্দ্র মোদি এমন কোন কাজ করেননি যেটা তার নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল না।
আচ্ছা ঠিক আছে, আপনার মন্তব্য আপনার কাছে থাকুক, শুধু আমি এটাই ক্ল্যারিফিকেশন দিয়ে দেব যে আমরা কোনো বামপন্থী কথা বলছি না, আমরা যেটা বলছি উগ্র জাতীয়তাবাদের কথা বলছি। আপনি ঠিকই বলেছেন,
উগ্র জাতীয়তাবাদ আপনাকে কে বললো যে সেটা সবসময় দক্ষিণপন্থী হতে হবে?
না না, আমি দক্ষিণপন্থী এবং উত্তরপন্থী আমরা কিছু বলি না।
যেটা হয়েছিল সেটা কি দক্ষিণপন্থী জাতীয়তাবাদ ছিল?
আচ্ছা শুনুন, আমি
যেটা করেছিলাম সেটা কি দক্ষিণপন্থী জাতীয়তাবাদ?
আমরা ইংল্যান্ডের কথা, আমরা ইংল্যান্ডের কথা আগেও বলেছি যে ব্রেক্সিটের ব্যাপারটাও হয়তো সেই দৃষ্টিভঙ্গি থেকে। আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নকর্তা জয়ন্ত গুহের কাছে। জয়ন্ত গুহ, হ্যালো, হ্যালো, আপনার প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন বলুন।
না আমি আপনাদের অনুষ্ঠান যতটুকু শুনতে পেরেছি এবং একজন ভারতবাসী হিসেবে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা হচ্ছে, সে তার জন্য ভয়েস অফ আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ। কেননা কোথাও হচ্ছে যে শুধু ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও সিএএ নিয়ে, নাগরিকত্ব সংশোধনী যে আইন, সেই আইন নিয়ে যত বেশি আলোচনা হবে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে মানুষের মধ্যে ভ্রান্তি কাটবে। এবং একজন সাংবাদিক হিসেবে আমার এটা মনে হয়েছে যে, এবং আমার প্রশ্নটাও সেখানে যে কোথাও এই যে নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইনটা তো ভারতবর্ষের জায়গায় সত্যি সত্যি তো অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। কেন সেই নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদীকে আমরা দেখছি যে 2014 সালে যখন তিনি জিতে আসছেন, তারপর থেকে ভারত আমেরিকা যেরকম ট্রাম্পের এগেনস্টে ডেমোক্র্যাটরা এবং এক শ্রেণীর মিডিয়া ক্রমাগত হচ্ছে যে পেছনে লেগে থাকেন এবং সমালোচনা করেন, ভারতবর্ষ ঠিক একই অবস্থা। যে কোথাও যেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে অসম্ভব ভুল করে ফেলেছেন, তো এই সেই যে নরেন্দ্র মোদীকে এত সমালোচনা করে ভারতবর্ষের সেকুলার কোট আনকোট সেকুলার মিডিয়া, আমার খালি প্রশ্ন একটাই একজন সাংবাদিক হিসেবে যে ভারতবর্ষের মতন দেশে কোথাও হচ্ছে যে নাগরিকত্ব সংশোধনী আইনের মতন একটা মানবিক আইন হতে এতটা সময় কেন লাগলো এবং সেটা কেন নরেন্দ্র মোদীকে করতে হলো, তার আগে কেন হলো না?
আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনিন্দিতা ঘোষাল, মানে উনি বলছেন যে এটা মানবিক আইন এবং সেটা আগেই হওয়া উচিত ছিল।
হ্যাঁ জয় গুহ যেটা বলছেন, আমার মতে কিন্তু আমি যেমন আসামে কাছারে যারা হিন্দু আছেন, যারা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছিলেন এবং ক্যাব হওয়ার পরে তারা খুব স্বস্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন, এবং আমি নিজে শুনেছি এই মন্তব্য যে যেটা কোনোদিনও কেউ করেনি সেটা করে দেখিয়েছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে জয় গুহ যেটা বললেন সেটা পুরোটাই ঠিক বললেন, কিন্তু আমার আমার কাছে এই আইনটা প্রবলেমেটিক মাত্র একটা কারণে। তার কারণ হচ্ছে এখানে ইচ্ছে করে মানে কিছু কিছু জনগোষ্ঠীর কথা, মানে ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলা হয়েছে। আমার মতে নরেন্দ্র মোদী সাহেব যদি এটা করতেন, যেটা সবার জন্য একই রকমের নিয়ম করতেন, তাহলে হয়তো যেটা একটা আপাত সংকট হয়েছে বা হয়তো মানে হয়তো ভুল বুঝেও লোকে ভয় পাচ্ছেন, তাহলে কিন্তু বোধহয় এই জিনিসটা তৈরি হতো না। এবং এর আগের প্রশ্নে যেটা বাংলাদেশ থেকে যিনি প্রশ্ন করছিলেন, যে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ আমি ইতিহাস পড়াই, আমি ইতিহাসের এখনো ছাত্র, যে ভারতবর্ষ এরকম বিভিন্ন সময় মানচিত্র পাল্টাচ্ছে, তো এখন কি মনে হচ্ছে এবং ভারতবর্ষের গণতন্ত্রের কাছে এটা চ্যালেঞ্জ কিনা এবং সেটা বিভাগবিভক্ত হতে পারে কিনা, সেটারও আমি উত্তর দিতে চাই। কারণ আমার মনে হয় যে ভারতবর্ষের কাছে কিন্তু এটাই প্রথমবার নয় যে এরকম ধরনের চ্যালেঞ্জ এসছে বা লোকে ভয় পাচ্ছে। এবং এর আগে তো বহুবার হয়েছে, ইমার্জেন্সি সময়ও হয়েছে। আমার কিন্তু মনে হয় ভারতবর্ষের গণতন্ত্র এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছে এবং এই যে ধাক্কা বা এই যে আঘাত সেটাকেও কিন্তু প্রত্যাঘাত করার মতো ক্ষমতা তাদের হয়েছে। যদিও ভারতবর্ষে অবশ্যই মানে সাধারণ মানুষরা ভোট দিয়ে হচ্ছে যে সরকারকে ক্ষমতা এনেছে অবশ্যই সেই সরকারই আইন প্রণয়ন করবে, কিন্তু সেখানে কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা স্বচ্ছতার অভাব আছে, যে কারণে সেটা আমি বলছি না, যে কারণে সাধারণ মানুষ কিন্তু বলছেন যে তারা ইনফর্ম হচ্ছেন না বা তারা পুরোটা বুঝতে পারছেন না বা তারা হিরো করে আইনটা পাস করা হয়েছে, প্রচন্ড চিৎকারের মধ্যে আইন পাস হয়ে গেল। এই যে ভয়েস গুলো, এই ভয়েস গুলো কিন্তু তথাকথিত মানে শুধুমাত্র ভয়েস না, আমি যেহেতু সাধারণ মানুষের মানে মধ্যে কাজ করি, এটা কিন্তু সাধারণ মানুষের ভয়েস, তাহলে তাদেরই আশঙ্কার জায়গাটা কেন তৈরি হচ্ছে, তারা কেন বলছে যে আমরা বুঝতে পারিনি বিজেপি এরকম করবে, মানে এই যে কমেন্ট গুলো এগুলো কিন্তু সাধারণ মানুষের কমেন্ট, এটা আমাদের কমেন্ট না, এটা ঝগড়া করারও কোনো বিষয় না। সুতরাং আমার কিন্তু মনে হয় যে যদি সত্যি সত্যি সংবেদনশীল হয়ে মানবিক ভাবে সব সম্প্রদায়ের সব ভাষিক সংখ্যালঘুদের সবকিছুকে ইনক্লুড করে যদি কোনো আইন করা হয়, সেটা কিন্তু ভারতের গণতন্ত্রের যে প্রথা আছে বা
ভারতবর্ষের
সংবিধানের সবচেয়ে যাকে বড় মুসলিম নেতা বলে বলা হয় সেই মৌলানা আবুল কালাম আজাদ জামা মসজিদে 1947 সালের অক্টোবর মাসে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা উনি বলেছিলেন এবং আমার শ্বশুর মশাই দুর্ভাগ্যজনক ভাবে বা সৌভাগ্যজনক ভাবে বক্তৃতা বলেছিলেন, যে চালা গেয়া উসকো ভুল যা। তো যে লোকটা পাকিস্তানে চলে গেছিল সেদিনকে, যে মুসলিম সেদিনকে পাকিস্তানের জিন্নার আদর্শকে বিশ্বাস করে চলে গেছিল, তাকে এনে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে, এটা মৌলানা আবুল কালাম আজাদও ভাবেননি, নরেন্দ্র দামোদর দাসমুদিও ভাববেন না।
আচ্ছা, আমরা খুব দুঃখিত যে
সংশোধিত নাগরিকত্ব আইন খুব সোজাসাপ্ট, তার মানে হচ্ছে যে নাগরিকরা এখন ভারতবর্ষে আছেন সেই নাগরিকরা যথার্থ নাগরিক কিনা সেই এই আইন দিয়ে বিচার করে নেওয়া হবে, এটা একটা দিক। আর একটা দিক, ছাত্রছাত্রী যেটা আমাদের গন্ডগোল পাকাচ্ছে এটা করতে পারলে ঠিক আছে, কিন্তু গন্ডগোল যেটা পাকাচ্ছে সেটা হচ্ছে প্রতিবেশী বিভিন্ন দেশ, যে দেশগুলোর নাম ইতিমধ্যে করা হয়েছে, সেখান থেকে যে সংখ্যালঘু মানুষরা অত্যাচারিত হয়ে আসবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই সংখ্যালঘু উচ্চারণ এবং অত্যাচারিত মানুষ, এইখানটা কি কোথাও একটা কন্ট্রাডিকশন হচ্ছে না? এখানকার মানুষজন যারা দীর্ঘ দীর্ঘ দীর্ঘকাল ধরে রয়েছে তাদের প্রমাণপত্র দিতে হবে, এই আইন সেরকমই চাইছে। আর অন্যদিকে ভিন্ন দেশের মানুষজনদের আমরা নাগরিকত্ব দেব, এই দুটোর মধ্যে কোথাও তো একটা সবিরোধিতা দেখা দিচ্ছে না? এই প্রশ্নটার উত্তর আমি খুঁজে পাচ্ছি না।
ধন্যবাদ অধ্যাপক মিরাতুন নাহার, ধন্যবাদ সুমন ভট্টাচার্য, ধন্যবাদ ডক্টর অনিন্দিতা ঘোষাল। আমরা জানি যে এই বিতর্ক খুব সহজে হয়তো সমাধান হবে না, নানা মুনির নানা মত, কিন্তু আমরা সবসময় মানবতার জয়গান গাইব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।